সকল রোগের শিফা, সল্লে আলা মুহাম্মদ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদান চ্যানেলের দর্শক, অনুষ্ঠান সকল রোগের শিফা, সাল্লে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, এই অনুষ্ঠানে আমরা অনেক সুন্দর সুন্দর হাদিস শুনি এবং আমরা ইমান সতেজকারী বুজুর্গানে দিনের ঘটনা বলিও শুনি। বিশেষ করে বৃহস্পতিবার এবং জুমার দিন অর্থাৎ শুক্রবার দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত, সে সম্পর্কে ইনশাল্লাহ আমরা শুনব, যাতে আমাদের অন্তর দরুদ শরীফ পড়ার, পাঠ করার আগ্রহ আমাদের অন্তরে আরও বেড়ে যায় এবং আমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসসালামের ফরমান হচ্ছে, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আসসালাম ইরশাদ করেন, এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন হযরত সাইয়েদুনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরুদ শরীফ পাঠ করবে, তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 200 বার দুরুদ শরীফ পড়তে কতক্ষণ সময় লাগে? পুরস্কার দেখুন কেমন পুরস্কার, যে 200 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। অপর আরেকটি স্থানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরুদ শরীফ প্রেরণ করবে, কিয়ামতের দিন তার সুপারিশের দায়িত্ব আমার উপর হবে। আল্লাহু আকবার! এটা কেমন কেমন সুসংবাদ! সুবহানাল্লাহ! জুমার দিন বিশেষ নেক কাজ করার, দুরুদ শরীফ পাঠ করার দিন। সুবহানাল্লাহ! সাধারণ দিনগুলোতে একটি নেকি করলে সেটির সওয়াব পাওয়া যায়। আর মুফতি আহমদ ইয়ার খান নইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন নেক কাজ করলে, কোনো নেক কাজ করলে তার সওয়াব 70 গুণ বৃদ্ধি পায়, যেন নেকি 70 হতে মাল্টিপ্লাই হয়ে যায়। সুবহানাল্লাহ! আল্লাহর দরবারে সিজদা করা, নফল নামাজ আদায় করে সেই সওয়াব বাড়াতে পারেন, কোরআনে পাক তেলাওয়াত করে এবং বেশি বেশি দরুদ শরীফ পড়ে এটির সওয়াবকে আপনারা বাড়াতে পারেন। আরেকটি স্থানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন ও জুমার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত্রে দুরুদ শরীফ প্রেরণ করো। যে এমন করবে অর্থাৎ জুমার দিন এবং বৃহস্পতিবার রাতে, যেটাকে জুমার রাত্রি বলা হয়, শুক্রবার এবং বৃহস্পতিবার দিনগত রাত্রে দুরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার সাক্ষী ও সুপারিশকারী হব। সুবহানাল্লাহ! জুমার রাত, জুমার রাত অনেক বড় বরকতময় রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত। এই রাত হচ্ছে উদ্দেশ্য সমূহ পূর্ণ করার রাত, এটা বড়ই বরকতময় একটি রাত। বৃহস্পতিবার মাগরিব থেকে এটি শুরু হয় আল্লাহর রহমত বর্ষণ হওয়ার। অপর এক বর্ণনা এসেছে, জুমার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত্রে যে দোয়া চাওয়া হয়, আল্লাহ তাআলার দরবারে যে দোয়া করা হয়, তা ফেরত দেওয়া হয় না, বরং তা আল্লাহ তাআলার দরবারে কবুল করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই জুমার রাত্রে অনেকে অবহেলায় কাটিয়ে দেয় এবং বিশেষ করে গুনাহের মধ্যে অতিবাহিত করে দেয়। জুমার দিন মানুষ অনেক সময় উদাসীনতার মধ্যে অতিবাহিত করে, বিশেষ করে আমাদের দেশে যেখানে জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন ছুটি ঘোষণা করা হয়েছে, সাপ্তাহিক ছুটি। অর্থাৎ এটি এই জন্য করা হয়েছে যাতে লোকেরা জুমার নামাজ বিশুদ্ধভাবে আদায় করতে পারে বা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। দুর্ভাগ্যবশত যেখানে জুমার দিন ছুটি আছে সেখানে নর্মালভাবে এমনটাই দেখা যায় যে সেখানে জুমার রাত্রিতে ছুটির রাত্রি হিসেবে সেটাকে গণ্য করা হয়, পুরো সপ্তাহে যা গুণা হয়নি তা জুমার এক রাত্রিতে হয়ে যায়। সবাই প্ল্যানিং করে, বন্ধুবান্ধবের সাথে ঘোরাফেরা করে, যত রকমের মন্দ কাজ রয়েছে তা মানুষ করে থাকে। দর্শক, যত রকম আল্লাহ তাআলাকে নারাজি করার, অসন্তুষ্ট করার কাজ রয়েছে তা অনেকে করে বসে। দর্শক, এটি আল্লাহ তাআলাকে নারাজ করার দিন নয়, নারাজ করার রাত নয়, বরং এটি একটি মহান দিন। এর প্রত্যেকটি সময় খুবই গুরুত্বপূর্ণ, কেননা আলিমগণ বলেছেন যেহেতু এই দিনের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি, এই দিনে একটি নেকি করলে একটি নেকির সওয়াব 70টি নেকির সমান। তেমনি ভাবে একটি গুনাহের শাস্তি 70টি গুনাহের সমপরিমাণ হয়ে যায়, বা একটি গুনাহের পরিমাণ 70টি গুনাহের সমপরিমাণ হয়ে যায়, অর্থাৎ 70 টাইমস মাল্টিপ্লাই হয়ে যায়। এই সময়টুকু হলো তওবা করার সময়, দরুদ পড়ার সময়, দোয়া করার সময়, গুনাহ থেকে বেঁচে থাকার সময়। এটি গুনাহের সময় নয়, নাফরমানি করার সময় নয়, নাফরমানি করার দিন নয়, অন্যান্য দিনও করা উচিত নয়, কিন্তু বিশেষ করে এই দিনের ফজিলত রয়েছে, তাই এই দিনে তো একেবারেই উচিত নয়। দর্শক, একটি সুন্দর হাদিসে পাক শুনুন। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন আমার উপর 40 বার দুরুদ শরীফ পাঠ করবে, 40 বার দুরুদ শরীফ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তার 40 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আমার উপর 1 বার দুরুদ শরীফ পাঠ করলো এবং তা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি গুনাহ ক্ষমা করতে চাই, যদি আল্লাহর নিকট আমাদের গুনাহকে ক্ষমা করাতে চাই, আমরা যদি চাই যে আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাক, তাহলে দরুদে পাকের অভ্যাস গড়ে নিন। চলতে, ফিরতে, উঠতে, বসতে, যেখানে যে অবস্থায় থাকুন, দরুদ শরীফ পাঠ করতে থাকুন। বিশেষ করে যখন শুক্রবার আসে, শুক্রবার বৃহস্পতিবার দিনগত রাত, অর্থাৎ জুমার রাত যেটাকে বলা হয়, আসে, তখন প্রস্তুতি গ্রহণ করুন এবং দরুদ শরীফ বেশি পরিমাণে পড়তে থাকুন। ইনশাআল্লাহ আপনার অধিক হারে বরকত লাভ হবে। অন্য জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরুদ শরীফ পাঠ করো এবং যে ব্যক্তি জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন 80 বার দুরুদ শরীফ পাঠ করে, তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। দর্শক, আমি আশা করছি যে আপনারা জুমার দিনকে অর্থাৎ শুক্রবার দিনটাকে নষ্ট করবেন না। ইনশাআল্লাহ আমিও নিয়ত করছি জুমার দিন জুমার নামাজের জন্য সবার আগে মসজিদে যাওয়া, এটিরও একটি আলাদা ফজিলত রয়েছে। শুক্রবার দিন সবগুলো নামাজ জামাত সহকারে আদায় করা এবং খুব বেশি পরিমাণে দরুদ শরীফ পড়তে থাকুন। যদি সৌভাগ্য হয় রোজা রাখুন, ইনশাআল্লাহ খুবই উত্তম হবে। বৃহস্পতিবারের সাথে মিলিয়ে রোজা রাখুন, আরও উত্তম হবে ইনশাআল্লাহ, অথবা শুক্রবার এবং শনিবার এই দুটি মিলিয়ে রোজা রাখতে পারেন। ইনশাআল্লাহ আপনার আমল নামায় নেকির ভাণ্ডার অর্জিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় হন, এই দিনগুলোর, এই মুহূর্তগুলোর বেশি ইজ্জত আমরা দিতে সফল কাম হয়ে যাবো ইনশাআল্লাহ। দর্শক, এখন আমরা একটি হাদিসে পাক এবং হাদিসে পাকের ঘটনা ইনশাআল্লাহ আমরা শুনবো। দর্শক, এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলো। সে অপর এক ব্যক্তির বিরুদ্ধে দাবি করলো যে এই লোকটি আমার ওট চুরি করেছে, ওট চুরি করেছে। এই ব্যাপারে সে দুজন সাক্ষী উপস্থাপন করলো। দর্শক, একটু চিন্তা করুন, চোরাই মাল উপস্থিত আছে, যাকে নমিনি করা হয়েছে, যাকে নিয়ে আসা হয়েছে সেও উপস্থিত আছে, যাকে দোষারোপ করা হয়েছে সেও আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ব্যক্তি আরজ করলো, যার উপর দোষ চাপিয়ে দেওয়া হয়েছে সে ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন করুন যে ওট থেকে জিজ্ঞাসা করুন, ওটার কাছে জিজ্ঞাসা করুন তাকে কে চুরি করেছে, তার মালিক কে, সেটা জিজ্ঞাসা করুন। দর্শক শ্রোতা, সেই সাহাবির আকীদা দেখুন। সেই সাহাবি জানতো যে যদি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দেন, হুকুম প্রদান করেন, তাহলে আল্লাহ তাআলা সেই ওটকে বাকশক্তি দান করবেন। কেননা সেই সাহাবাই কিরামগণ দেখেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দাঁড়িয়ে চাঁদকে ইশারায় দুটুকরো করেছেন, দ্বিখণ্ডিত করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দাঁড়িয়ে সূর্যকে ইশারা করে, দোয়া করে সূর্যকে আবার ফিরিয়ে এনেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃক্ষ সালাম করেছে, পাথর সালাম করেছে। অবশ্য যদি তিনি ওটকে বলেন, তাহলে ওটও কথা বলবে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মান্য করবেন। তাই হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওটটিকে ডাকলেন এবং বললেন যে, হে ওট, আমি কে? তখন ওট বিশুদ্ধ আরবি ভাষায় বলল যে, আপনি হচ্ছেন আল্লাহ তাআলার সত্য নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সে ওটটি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অপরাধীর হাত আপনি কাটবেন না, কেননা বাদী ও সাক্ষী মিথ্যাবাদী। তারা এই লোকটির হাত কাটানোর জন্য, কর্তন করানোর জন্য শত্রুতামূলকভাবে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করছে, যাতে তার উপর মিথ্যা আরোপ করে তার হাতটি যেন কাটা হয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তিগুলো মূলত আপনার সাথে শত্রুতা পোষণ করে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, এখানে আরেকটি শিক্ষণীয় বিষয় হলো দোষ চাপিয়ে দেওয়া, এটি অনেক সহজ। আর প্রত্যেকটি অপরাধী অপরাধী হয় না। কারো সম্পর্কে কথা প্রচার করা, যা বলা হচ্ছে তা সঠিক যতক্ষণ পর্যন্ত তা চূড়ান্ত হবে না, কেননা কোনো মুসলমান সম্পর্কে এমন ধারণা রাখা বৈধ নয়। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সাহাবী থেকে জিজ্ঞাসা করলেন, দর্শক একটু মনোযোগ সহকারে শুনুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হলেন, কেননা হাত কর্তন থেকে সেই ব্যক্তি সেই সাহাবী রক্ষা পেল, ওর সব কথা প্রকাশ করে দিল। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবী থেকে জিজ্ঞাসা করলেন, তোমার কোন আমলটি রয়েছে বা তুমি কি আমল করো যার বরকতে তুমি আজকে এমন একটি মহাবিপদ থেকে রক্ষা পেয়েছ, তোমার হাত কাঁঠা থেকে তুমি রক্ষা পেয়েছ। দর্শক একটু চিন্তা করুন, মুজিজা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন, ওট মানুষের মতো কথা বলেছে, এগুলো হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গোলামকে জিজ্ঞাসা করলেন, সেই সাহাবিকে জিজ্ঞাসা করলেন, তোমার কোন নেক আমল ছিল যার কারণে তুমি এত বড় অপমান হতে রক্ষা পেয়েছ? কেননা সেই যুগে চোরের হাত কেটে ফেলা হতো, এবং হাত ছাড়া যদি কেউ সমাজে ঘোরাফেরা করে তাহলে লোকেরা বুঝতে পারত যে এই ব্যক্তি চুরি করেছে, তাই তার হাত কাটা পড়েছে। সারা জীবন সেই অপমানের, চুরির অপমানের বোঝা তাকে বহন করতে হতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার এমন কোন আমলটি আছে যার কারণে তোমার উপর দয়া হয়েছে? দর্শক এখানে একটি জিনিস লক্ষ্য করুন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজা দেখিয়ে ওই সাহাবিকে দয়া করেছেন এবং নিজেই আবার জিজ্ঞাসা করেছেন। এটি হচ্ছে আমাদের শিক্ষার জন্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না এমন নয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই জানেন ওই সাহাবির আমল কী ছিল, কিন্তু আমাদের শিক্ষার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার এমন কোন আমল রয়েছে। তখন ওই সাহাবি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে তেমন কোনো আমল নেই, তবে আমি একটি কাজ করি, সেটি হচ্ছে উঠতে বসতে আপনার উপর দরুদ শরীফ পাঠ করে থাকি, আপনার সত্তার উপর দরুদ শরীফ প্রেরণ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুবই সুন্দর উত্তর দিলেন, বললেন, তুমি তার উপর অটল থাকো, অর্থাৎ এই কাজটি করতে থাকো, আল্লাহ তাআলা এর উসিলায় যেভাবে তোমাকে দুনিয়ার মুসিবত থেকে বা দুনিয়াতে তোমার হাত কাটা থেকে তোমাকে রক্ষা করেছেন, তেমনইভাবে তোমাকে দোজকের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। এটা কেমন শানদার একটি ঘটনা, একটু চিন্তা করুন, একটি ঘটনার মধ্যে কতগুলো বিষয় এসে গেছে। দর্শক, আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন সম্মান দান করেছেন, তিনি পশুদের কথাও বুঝতে পারতেন, তিনি বললে পশুরাও কথা বলতো, অর্থাৎ তিনি যদি হুকুম দিতেন পশুরাও কথা বলা শুরু করে দিত। আল্লাহু আকবার। যিনি হাবিব, যিনি দু জাহানের খোদা, পদত্ব মালিক, আল্লাহ তাআলা তাকে এই সম্পদ দান করেছেন। সুবহানাল্লাহ। নবী পাকের এই ঘটনাগুলো শুনে প্রিয় নবীর প্রতি মহাব্বত আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। দরুদ পাঠ করার দ্বারা দুনিয়ার মধ্যে অপমান হতে রক্ষা পাওয়া যায় এবং আখিরাতে অপমান থেকে রক্ষা পাওয়া যায়। আপনিও যদি চান, দর্শক কেনই বা চাইবেন না, কেনই বা কে বা চায় যে অপমানিত হতে, কে চায় না অপমান থেকে বাঁচতে, কে চায় না শান্তিতে থাকতে, কে চায় না এদিকেও আরামে না থাকতে, ওদিকেও আরামে না থাকতে, অর্থাৎ দুনিয়াতে কে চায় না সুখে না থাকতে, আখিরাতে কে চায় না সুখে না থাকতে? দর্শক, কে চায় না যে আমাদের দোষগুলো ঢেকে থাকুক, দৈনন্দিন জীবনের অভ্যাস বানিয়ে নিন? যদি এই সব জিনিস আপনি চান, তাহলে দৈনন্দিন জীবনের আপনার অভ্যাস বানিয়ে নিন আপনি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার। দর্শক, এবং কোনো সমস্যা যদি আপনি, দর্শক কোনো সমস্যায় যদি পড়ে যান, কোনো পেরেশানির মধ্যে যদি পড়ে যান, অনেকের মনে হয় যে বিভিন্ন সময় অনেক রকম বড় বড় পেরেশানি আসে, ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়তে থাকুন, সকল সমস্যা সমাধান হয়ে যাবে, সকল ভয় আপনার দূর হয়ে যাবে। দর্শক, কোনো কবি বলেছেন, হে দুশমনেরা খবরদার, মুস্তফা আমার মদদগার, হে দুশমনেরা খবরদার, মুস্তফা আমার মদদগার, কেউ এটি মনে করো না সাথে নেই কেউ আমার। সুবহানাল্লাহ। দর্শক, আমার আকা উপস্থিত আছেন, আমার আকা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাহায্য করছেন, আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ গোলামদেরকে তিনি সাহায্য করবেন। তাতে তাকে সঠিকভাবে ডাকতে হবে, ডাকতে জানতে হবে, প্রার্থনা করতে হবে, অন্তর থেকে তাকে ডাকতে হবে, অধিক হারে দরুদ শরীফ পাঠ করতে হবে। ইনশাআল্লাহ অসম্ভব জিনিস আপনার থাকবে না, সব কিছু আপনার সম্ভব হয়ে যাবে, বড় বড় মুশকিল আপনার আসান হয়ে যাবে, বড় বড় পেরেশানি আপনার আসান হয়ে যাবে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের দয়া আপনার উপর হবে। তিনি কোনো গোলামকে একা ছেড়ে দেন না, তিনি বড়ই দয়ালু, বড়ই আন্তরিক। তিনি সেই বৃক্ষকে পর্যন্ত নিজের বুকের সাথে লাগিয়েছেন, যেই বৃক্ষ হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের ভালোবাসায় কেঁদেছেন। আমরা উম্মত হয়ে আমাদের অবস্থা এমন যে আমরা আমাদের নিজেদের কারণে আমরা হুজুর পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে জানি না বা ডাকি না, নিজেরা কান্না করতে পারছি না, প্রার্থনা করি না। সৈয়দি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি খুব সুন্দর আশার তিনি লিখেছেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কেউ যদি পেরেশান অবস্থায় হুজুর পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকেন, হুজুর পাক সাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। দর্শক, আমাদের অন্তর থেকে ধ্বনি বের করতে হবে, আহ্বান বের করতে হবে, কান্না করতে হবে। দর্শক, অনেক বড় বড় মুসিবত এর দ্বারা দূর হয়ে যায়। এক ব্যক্তিকে হিংস্র প্রাণী ঘেরাও করেছে, সামনে হিংস্র প্রাণী তাকে চিরে ফেরে তাকে খেয়ে ফেলবে। তো তিনি কি করলেন, তার নাম হচ্ছে আবুল হাসান সাজলি রহমতুল্লাহ আলাই। ওনার সম্পর্কে বর্ণিত আছে যে তিনি জঙ্গলের মধ্যে ছিলেন এবং তার সামনে হিংস্র প্রাণী এসে পড়ল এবং তার প্রাণ রক্ষা করা কঠিন হয়ে গেল। তখন তিনি কি করলেন, তিনি ভয় পেয়ে গেলেন এবং তিনি তৎক্ষণাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা শুরু করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক রয়েছে, যে ব্যক্তি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত প্রেরণ করবেন। তখন তিনি কি করলেন, তিনি দরুদ শরীফ পড়া শুরু করলেন, তার উপর রহমত হলো, সেই হিংস্র প্রাণী থেকে তিনি রক্ষা পেলেন এবং তিনি সেখান থেকে চলে যাওয়ার, অর্থাৎ হিংস্র প্রাণী থেকে বের হওয়ার পথ পেয়ে গেলেন। দর্শক, বুজুর্গানের দিনের নিয়ম এমন ছিল, তারা যখন পেরেশানির মধ্যে পড়তেন তৎক্ষণাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা শুরু করে দিতেন, অর্থাৎ দরুদ শরীফ পড়তেন। দর্শক, যদি আমাদেরও এমন হয়ে যেত যে যখনই আমরা পেরেশানির মধ্যে থাকি বা যে কোনো সময় আমরা সকাল সন্ধ্যা যখন আমাদের সমস্যা আসে বা এমনিতেই আমরা হুজুর পাক সাল্লাহু আলহি আসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে থাকি, আল্লাহ তালা আমাদেরকে নসিব করুক। দর্শক, আগামী অনুষ্ঠানে আরও কিছু হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো এবং আরও কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যখনই কোনো পেরেশানি আসবে, যখনই কোনো সমস্যা আসবে, দরুদ শরীফ পড়তে থাকুন, ইনশাআল্লাহ সমাধানও পেয়ে যাবেন। তাই আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি সকল রোগের শিফা সাল্লে আলা মুহাম্মদ। দর্শক, মাদানী চ্যানেল দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দরুদ শরীফ পড়তে থাকুন।
সকল রোগের শিফা সাল্লে।